এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @ awr.org অথবা যোগ 1224222777 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশার বাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠান যেভাবে সাজানো হয়েছে বলছি, ভারসাম্যপূর্ণ জীবনযাপন, আশার প্রকাশিত বাক্য এবং কয়েকটি গান। প্রথমেই ভারসাম্যপূর্ণ জীবনযাপন বলছেন নিপা পাণ্ডে, তবে তার পূর্বে চলুন একটি গান শোনা যাক। গানটি গেয়েছেন মুন্নি বাড়ুই।
বন্ধু, ফিরে এলাম ভারসাম্যপূর্ণ জীবনযাপনের স্বাস্থ্যবার্তায়। কথা বলছিলাম হজম, একটি তোল পার করা প্রশ্ন নিয়ে। ইতিমধ্যেই জেনেছেন খাবার হজমে সমস্যা বা পরিপাকতন্ত্রে গোলযোগ এর লক্ষণগুলো কি কি, আপনার খাদ্য তালিকায় কি থাকবে এবং কি থাকবে না, তাছাড়াও খাবারের সময়সূচি এবং কিছু পরামর্শ বা টিপস ইত্যাদি। এবারে রয়েছে আরও কিছু টিপস, যেমন গোগ্রাসে গিলে খাওয়া ভালো কিনা, পেট ভর্তি হবার আগে খাওয়া শেষ করা, দুবেলা খাবারের মাঝে কি খাবেন, খাবার এবং ব্যায়ামের সমন্বয় ঘটানো ইত্যাদি। চলুন তাহলে শুনি। তাড়াহুড়ো করে গোগ্রাসে গিলে খাওয়া কি ভালো? খাবার টেবিলের আচার ব্যবহার বিবেচনা না করে দ্রুত বা লোভের সঙ্গে খাওয়া, যাকে ইংরেজিতে বলে উলফিং ডাউন, এটি হল বদ হজম এবং পেট খারাপের একটি সাধারণ কারণ। গোগ্রাসে খাওয়ার কারণে আপনি আপনার রক্তের শর্করার নিয়ন্ত্রণ করার ক্ষমতা দুর্বল করে ফেলবেন এবং আপনার পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকিও অনেক বাড়বে। তাহলে কি করবেন, এটি চেষ্টা করে দেখুন। যারা অনেক ধীরে ধীরে খায় তারা কম খায় এবং তাই দিনে 200 পর্যন্ত কম ক্যালোরি গ্রহণ করে। খাবার ভালোভাবে চিবানো একটি ভালো মানসিকতা এবং মেজাজের পরিচয়। ধীর গতিতে খাওয়া এবং ভালোভাবে চিবিয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে পুষ্টির প্রাপ্তি এবং হজম শক্তিও বাড়ে। তাই আপনার খাওয়ার স্থান টিভি, কম্পিউটার বা মোবাইল থেকে দূরে নির্ধারণ করুন। মোমবাতির মতো স্বল্প কোনো আলো জ্বালান, সম্ভব হলে একজন বন্ধুর সঙ্গে ধীরে ধীরে খাবার সময়টি উপভোগ করুন। খাবারের কিছু অংশ কমিয়ে নিন। গবেষণা দেখায় যে আমাদের ক্ষুধা সম্পূর্ণরূপে নিবারণ হতে যেটুকু খেতে হয় তার চেয়ে যখন একটু কম খাই তখন তা হজমে সহায়তা করে এবং এমনকি জীবনের গড় আয়ুও বাড়ায়। কম খেলে বদ হজম এবং অম্লের উল্টো প্রবাহ কমে যায়। একটি কাজ করুন, অল্প পরিমাণ খাবার নিন এবং আপনার পেট ভর্তি অনুভব হওয়ার আগেই অথবা পেট প্রায় ভরে গেছে এমন সময় খাওয়া বন্ধ করুন। এতে আপনি খাবার পরে ঘুম ঘুম ভাব বা উদাসীনতাই কম ভুগবেন। পুনরায় জলে পূর্ণ হন। খাবারের সময় প্রচুর পরিমাণে তরল খাওয়ার পরিবর্তে দুই বেলা খাবারের মাঝামাঝি সময়ে জল পান করলে শরীরের পছন্দের স্বাস্থ্যকর খাবারের জন্য আরও জায়গা বেড়ে যায় এবং হজমে সহায়ক হয়। এটি চেষ্টা করে দেখুন। প্রতিদিন সকালে এক গ্লাস উষ্ণ বা ঘরের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আপনার দৈহিক গঠনতন্ত্রকে চার্জ করুন। স্বাদের জন্য একটু লেবু যোগ করুন। অম্লের অতিপ্রবাহ কমাতে বিশেষজ্ঞরা খাওয়ার পরে তরল গ্রহণের আগে 1 ঘন্টা অপেক্ষা করতে এবং ঘুমানোর 3 ঘন্টা আগে খাওয়ার এবং পান করার পরামর্শ দেন। মেজাজ এবং চলাফেরা। মস্তিষ্ক এবং পাকস্থলীর মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র রয়েছে যা হজমের স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যকে সংযুক্ত করে। বিরক্তিকর পেটের সমস্যা বা ইরিটেবল বাউল সিন্ড্রোম, সংক্ষেপে IBS, পেটে ব্যথা, ডায়রিয়া, কুষ্ঠকাঠিন্য এবং পেটের নানা রোগের সঙ্গে দীর্ঘস্থায়ী মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা যুক্ত রয়েছে। মানসিক চাপের মোকাবেলা আরামদায়ক ব্যায়াম এবং শারীরিক ব্যায়াম করা মানসিক চাপ কমাতে, মেজাজ এবং মানসিক কার্যাবলী উন্নত করতে এবং বিষণ্ণতায় স্বস্তি দিতে সাহায্য করে, যার সবগুলোই মেজাজ সংক্রান্ত পরিপাকতন্ত্রের বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যার জন্য ভালো সমাধান। মনে রাখবেন, তীব্র ব্যায়াম যেমন দৌড়ানো কিন্তু IBS বা বিরক্তিকর পেটের সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিতে পারে। মৃদু অথচ হৃৎপিণ্ড পেশি উদ্দীপক ব্যায়ামের সবচেয়ে ভালো, যেমন দ্রুত হাঁটা। আপনি যদি ডায়রিয়া প্রবণ হন তবে ব্যায়ামের 2 ঘন্টা আগে থেকে খাবার খাওয়া বা ক্যাফেইন কিংবা গরম পানীয় ব্যবহার করা এড়িয়ে চলুন, যা সংকোচনের গতি বাড়াতে পারে। চর্বিযুক্ত বা গ্যাস উৎপাদনকারী খাবার এড়িয়ে চলাও সহায়ক। ব্যায়ামের জন্য এমন সময় নির্ধারণ করুন যখন আপনার পরিপাকতন্ত্র বিশ্রামরত, আর ব্যায়ামের সময়কাল এবং প্রবলতা বাড়াবেন ধীরে ধীরে। পবিত্র কিতাব অর্থাৎ বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আকাশের নিচেকৃত প্রতিটি ক্রিয়ার জন্যই একটি সময় বা ঋতু রয়েছে। ঠিক যেমনিভাবে প্রকৃতি এবং জীববিজ্ঞানের কার্যাবলীর একটি সুশৃঙ্খল নকশা ও একটি লক্ষ্য রয়েছে, তেমনিভাবে আমাদের জীবনের জন্য সৃষ্টিকর্তার একটি চমৎকার পরিকল্পনা এবং উদ্দেশ্য আছে। তিনি এখনই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই বলে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। স্রষ্টা আরো বলছেন, দেখো আমি দরজায় দাঁড়িয়ে আছি ও কড়া নাড়ছি, যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দরজা খুলে দেয়, আমি ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। প্রকাশিত বাক্য 3:20। নিয়মিতভাবে ভালো খাবার খেলে ঠিক যেভাবে হজমের ব্যাধি দূর হয়, সৃষ্টিকর্তার বাক্য অর্থাৎ বাইবেল বা আধ্যাত্মিক খাবার গ্রহণ বা অধ্যয়ন করলেও তা আপনার জীবনের পথকে মসৃণ হতে সাহায্য করবে এবং আপনাকে অনন্ত জীবনের উৎসের সঙ্গে যুক্ত করবে। আপনি জয় করবেন আরও উন্নত শারীরিক স্বাস্থ্য এবং মনের শান্তি।
শ্রোতা বন্ধু, এতক্ষণ ভারসাম্যপূর্ণ জীবনযাপন শুনছিলেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি, bangladesh@awr.org। আমাদের ওয়েবসাইটেও বিচরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইট বলছি www.awr.org।
প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আশার প্রকাশিত বাক্য। বলছেন ফিলিপ পান্ডে,
প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের ভাববাণী এবং দানিয়েল পুস্তকে লিখিত 2300 সন্ধ্যা ও প্রাতঃকাল সম্পর্কিত চূড়ান্ত বিচার সম্পর্কে আলোচনা শুনেছি। গত অনুষ্ঠানে আমরা জেরুসালেম পুনর্নির্মাণ ও ভাববাণীমূলক 69 সপ্তাহ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি এবং অভিষিক্ত নায়ক কে তা জেনেছি এবং যীশু খ্রিস্টই যে চিরদিনের এবং সর্বযুগের কোরবানির মেষশাবক ছিলেন তা জেনেছি। আজ আমরা যীশু বা ঈসা মসীহকে কেন সর্বকালের ভাববাণীর মেষশাবক বলা হয় সেই সম্পর্কে এবং এর সঙ্গে 2300 সন্ধ্যা ও প্রাতঃকালের কী সম্পর্ক তা জানব। শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন। প্রিয় শ্রোতা, দানিয়েল 9 অধ্যায়টি হল যীশু খ্রিস্ট আমাদের মসীহ সম্পর্কিত অধ্যায়। দানিয়েল 9:27 বলে, এক সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন। এই পদটি কার সম্পর্কে বলছে এ ব্যাপারে কেউ কেউ দ্বিধায় পড়ে যান। এমনকি কেউ কেউ মনে করে এটি হয়তো খ্রিস্টের শত্রুর সম্পর্কে লেখা হয়েছে। তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে খ্রিস্টের শত্রু বা খ্রিস্টারই অবশ্যই জিহুদীদের সঙ্গে একটি নিয়ম করবে এবং জিহুদীরা তাদের মন্দির নির্মাণ করবে ও তারা পশু কোরবানি বা যজ্ঞ উৎসর্গ করা থেকে তাদের বিরত রাখবে। কিন্তু প্রিয় শ্রোতা, বাইবেল কখনো বলে না যে খ্রিস্টারই বা খ্রিস্টের শত্রু কখন কার সঙ্গে নিয়ম করবে। বরং বাইবেল বলে যে যীশু আমাদের ঈসা মসীহ মথি 26:28 বলছেন, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। যীশু খ্রিস্টই হলেন নিয়মের বা চুক্তির প্রভু। যীশু সেই নিয়মটি তার রক্ত সেচনের মাধ্যমে নিশ্চিত করেছেন, আর এই নিয়মটি তিনি ক্রুশের উপরে দৃঢ়ভাবে অনুমোদন করেছেন। এটি কি যীশুর পাপমোচনকারী রক্ত সম্পর্কিত একটি মূল্যবান ভাববাণীকে নিজের নামে চালিয়ে দেওয়া এবং সেটি ধ্বংস করতে চেষ্টা করার মতো ঠিক দিয়াবলের একটি কাজ নয়? তবে আমরা যদি খ্রিস্টের কাজ এবং তার বিশেষ দায়িত্ব সম্পর্কে বুঝি, তাহলে আমরা প্রমাণ পাব যে আমাদের ভাববাণীর বছরটি 457 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয় এবং এটি আমাদের 31 খ্রিস্টাব্দে নিয়ে আসে এবং দেখিয়ে দেয় যে খ্রিস্ট অর্থাৎ ঈসা মসীহ ঠিক ওই বছরেই ক্রুশারোপিত হয়েছিলেন। দানিয়েল পুস্তকের এই ভাববাণীটি তাই এত বিস্ময়কর। খ্রিস্ট বা ঈসাই সেই মসিহ, তিনি সঠিক সময়ে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। সেই কারণে গালাতীয় চার অধ্যায় চার পদ বলে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। মার্ক এক অধ্যায় চোদ্দ পদে যীশু বলেন, কাল সম্পূর্ণ হইল। রোমীয় পাঁচ অধ্যায় ছয় পদ বলে, খ্রিস্ট উপযুক্ত অর্থাৎ একেবারে সঠিক সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন। আদিতে যীশু যে নিয়মটি স্থাপন করেছিলেন, তিনি তাঁর রক্ত দিয়ে সেটি দৃঢ় করেছেন। উৎসর্গকারী বা কোরবানির মেষশাবকটিকে কোরবানি করার জন্য প্রধান যাজক বা প্রধান ইমাম তাঁর ছুরিটি উঁচু করলেন, হাতে তার ছুরিটি কাঁপতে লাগল। ঠিক ওই সময় ধর্মধামের পবিত্র ও মহাপবিত্র স্থানের মাঝে বিভেদকারী পর্দাটি উপর থেকে নিচ পর্যন্ত চিরে দুই ভাগ হয়ে গেল। আর কখনো আমরা জাগতিক মন্দিরের দিকে তাকাব না। যীশু বা ঈসা মসিহ ক্রুশে মরেছেন, ঈসা মসিহ তার রক্ত সেচন করেছেন, আর কখনো ষাঁড় এবং ছাগলের রক্ত ঈশ্বরের কাছে কোনো মূল্যবান বস্তু হিসেবে স্বীকৃত হবে না। খ্রিস্ট যথাসময় বাপতিস্ম নিয়েছিলেন, তিনিই মসিহ। খ্রিস্ট যথাসময়ে ক্রুশে মরেছিলেন, তিনিই মসিহ। খ্রিস্ট মৃত্যুবরণ করবেন, তিনি পুনরুত্থিত হবেন এবং আমাদের প্রধান যাজক হিসেবে তিনি স্বর্গারোহণ করবেন। এখন আর আমাদের জাগতিক উপাসনালয়ের দিকে তাকানোর প্রয়োজন নেই, কারণ আমাদের খ্রিস্ট বা ঈসা এখন স্বর্গীয় উপাসনালয়ে আছেন। প্রিয় বন্ধু, আপনি কি আমার সঙ্গে আমেন বলতে পারেন? খ্রিস্ট বা ঈসা এখন স্বর্গের উপাসনালয়ে আছেন। ঈশ্বরের প্রশংসা হোক, আমাদের দৃষ্টি এখন আর জেরুসালেমের দিকে নিবদ্ধ নেই। আমাদের দৃষ্টি এখন ভালো এবং মন্দের মধ্যে একটি মহাজাগতিক সংঘর্ষের দিকে, ঈশ্বর এবং শয়তানের মধ্যে টাইটানিক সংগ্রামের দিকে স্থির রয়েছে। যীশু বা ঈসা ৩১ খ্রিস্টাব্দের বসন্তকালে ক্রুশারোপিত হয়েছিলেন, ঠিক বাইবেল যেমন বলেছে, তবে এখনও তিনি ওই জাতিকে প্রত্যাখ্যান করেন না। আরও সাড়ে তিন বছর তিনি করুণায় পৌঁছান, তিনি প্রেমে পৌঁছান। প্রিয় বন্ধু, আমরা যখন যীশু বা ঈসার দিক থেকে মুখ ফিরিয়ে নেই, তখনও তিনি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন না। আমরা যখন ঈসাকে পরিত্যাগ করি, তখনও তিনি আমাদের পরিত্যাগ করেন না। খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম পরিচারকদের মধ্যে একজন ছিলেন স্তিফান। তিনি ৩৪ খ্রিস্টাব্দে জোরালোভাবে এবং নির্ভয়ে কথা বলেন এবং কেন যীশুই পুরাতন নিয়মের সেই মসিহ, সেই ব্যাপারে তিনি চমৎকার বক্তব্য রাখেন। আর যিহুদি নেতারা প্রচণ্ডভাবে রেগে গিয়ে স্তিফানকে পাথর মারে। এতে ভয়ানক নির্যাতন শুরু হয়ে যায়, যার ফলে প্রাথমিক খ্রিস্ট বিশ্বাসীরা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এতে বিভিন্ন জাতির মধ্যে প্রচার করার দরজা খুলে যায়। প্রিয় শ্রোতা, ৩৪ খ্রিস্টাব্দ তিনটি বিষয়কে চিহ্নিত করে। প্রথমত, স্তিফানের বক্তব্য ছিল খ্রিস্টই সেই প্রকৃত মসিহ। দ্বিতীয়ত, যীশুই যে সেই প্রকৃত মসিহ, স্তিফানের সেই প্রমাণ যিহুদি মহাযাজক তা প্রত্যাখ্যান করে। তৃতীয়ত, বিভিন্ন জাতির কাছে সুসমাচার চলে যেতে থাকে। যীশুখ্রিস্ট অর্থাৎ ঈসা মসিহর জীবন কি ৪৯০ বছরের ভাববাণীতে মানানসই হয়? একদিনের সমান এক বছরের প্রয়োগ কি এই ভাববাণীর জন্য প্রযোজ্য? আসুন আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। দানিয়েলের ভাববাণী কি বলেছিল? এটি বলেছিল, ২৩০০ দিন থেকে ৭০ সপ্তাহ কেটে নেওয়া হল, কিন্তু বাকি সময়ের কথা কি বলে? প্রিয় বন্ধু, মনে রাখবেন এখানে এই ভাববাণীতে দুটি অংশ আছে। প্রথমত, ৪৯০ বছরের অংশটি ৩৪ খ্রিস্টাব্দে গিয়ে শেষ হয় এবং যীশুর প্রথম আগমন সম্পর্কে বলে। দ্বিতীয় অংশটি অন্যান্য জাতির জন্য। ২৩০০ দিনের ভাববাণী শুরু হয় ৪৫৭ খ্রিস্টপূর্বাব্দে। প্রথম ৪৯০ বছরের অংশ শেষ হয় ৩৪ খ্রিস্টাব্দে। যে অংশটি বাকি থাকে তা হল ১৮১০ বছর। ৩৪ খ্রিস্টাব্দের পর ১৮১০ বছরে কোন খ্রিস্টাব্দ হয়? সেটি হয় ১৮৪৪ খ্রিস্টাব্দ, সুতরাং 457 খ্রিস্ট পূর্বাব্দ থেকে 2300 বছর পরে আমাদের 1844 খ্রিস্টাব্দে নিয়ে আসে। 2300 দিন বা বছরের ভাববাণী শেষে কি ঘটবে বলে বাইবেল ভাববাণী করেছিল? দানিয়েল 8 অধ্যায় 14 পদ বলে, 2300 সন্ধ্যা ও প্রাতকালের নিমিত্ত পরে ধর্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে। ভাববাণীটি আমাদের বলে যে ধর্মধাম পরিষ্কার করা হবে এবং বিচার শুরু হবে। বিবেচনা করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। 1844 খ্রিস্টাব্দ থেকে আমরা ঈশ্বরের বিচার সময় বসবাস করছি। এই ভাববাণী অনুসারে এখন আমরা পৃথিবীর ইতিহাসের একটি অতুলনীয় সময়ে বসবাস করছি, যখন পৃথিবীর সমস্ত মানব জাতির গন্তব্য স্থিরীকৃত হবে। প্রকাশিত বাক্যে ঈশ্বর যোহনকে বিচার সময়ের একটি দর্শন দেন। তিনি এই সময়টিকে এমন একটি সময় হিসেবে চিত্রায়িত করেন যখন আকাশে উড়ন্ত একজন দ্রুতগামী স্বর্গদূত কর্তৃক একটি জরুরি বার্তা আকাশের নিচে সমস্ত জাতির কাছে ঘোষিত হয়। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 7 পদ বলে, ঈশ্বরকে ভয় করো ও তাঁহাকে গৌরব প্রদান করো, কেননা তাঁহার বিচার সময় উপস্থিত। প্রকাশিত বাক্যে যোহন বলে, পৃথিবীর ইতিহাসে এটি একটি বিশেষ সময়, এটি বিচার সময় সম্পর্কিত ঘোষণা। আমাদের হৃদয়, মন এবং আমাদের জীবন ঈশ্বরকে দেবার জন্য এটি একটি আহ্বান। আমাদের হৃদয় পরিষ্কার করার জন্য এটি একটি আহ্বান। যিশু অর্থাৎ ঈসা, তোমাকে আমার প্রয়োজন, এ কথা বলার জন্য এটি একটি আহ্বান। আমরা যদি আমাদের ভালো ভালো কাজগুলোর দিকে, কর্ম সম্পাদনের ভালো ভালো দলিলের দিকে তাকাই, তখন আমরা মনে করতে পারি যে ঈশ্বরের পবিত্র স্বর্গে আমরা কোনো নির্দিষ্ট একটি স্থান পেয়েছি, আমরা অন্যান্য লোকদের মতো অত খারাপ না। তবে প্রিয় শ্রোতা, আপনাকে যদি আজ বিচারের জন্য ঈশ্বরের সিংহাসনের সম্মুখে দাঁড়ানোর জন্য আহ্বান করা হয়, তাহলে আপনি কেমন অনুভব করবেন? আপনি কি সবসময় আপনার পরিবারের প্রতি প্রেমময় এবং দয়ালু হয়েছেন? আপনি কি সবসময় সত্য কথা বলেছেন? আপনি কি কখনো পরচর্চা করেননি? কখনো এমন কিছু নিয়ে যাননি যা অন্যের? কখনো লালসা করেননি? কখনো ধনীদের প্রতি ঈর্ষা করেননি এবং তাদের বিলাসিতার প্রতি প্রবলভাবে লালায়িত হননি? স্বর্গে আপনার সম্পর্কে চূড়ান্ত অনুসন্ধানের পর বিচারের জন্য যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেই ব্যাপারে আপনার কি আজ আত্মবিশ্বাস আছে? প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের ভাববাণী এবং দানিয়েল পুস্তকে লিখিত 2300 সন্ধ্যা ও প্রাতকাল সম্পর্কিত চূড়ান্ত বিচার সম্পর্কে আলোচনা শুনেছি। আজ আমরা জেনেছি খ্রিস্টের রক্ত সর্বকালের মানবজাতির পাপমোচনের জন্য পতিত হয়েছে এবং যীশু খ্রিস্টই প্রকৃত মসীহ। 34 খ্রিস্টাব্দে প্রথম সাক্ষ্যমর অর্থাৎ যীশু খ্রিস্টকে প্রচার করার জন্য স্তিফান নামের একজন ধার্মিক ব্যক্তি প্রথম শহীদ হন। আর এই 34 খ্রিস্টাব্দই ছিল ভাববাণীমূলক 70 সপ্তাহ বা 490 বছরের শেষ অংশ, এবং 2000 সন্ধ্যা ও প্রাতকাল শেষ হয় 1844 খ্রিস্টাব্দে। আর আমরা এখন শেষ সময় অর্থাৎ যীশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় আছি। আগামী অনুষ্ঠানে আমরা শেষ আরও কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পারব। শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। তবে যাবার পূর্বে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি। আশার বাণী, টিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আমি আবার বলছি, আশার বাণী, টিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমিন।
আমারই না যেন করি প্রচার, আমার আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন মাঝে আমারই না
এটি হলো অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল অ্যাট এডব্লিউআর ডট অর্গ অথবা যোগ 1224222077 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।